উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে। ভক্তি ও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতাবোধের প্রতি অকস্মাতই চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি? কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়? এই সব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আর আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। আজ থেকে প্রায় ১৭ বছর আগে যখন আমরা ২১ শতকে প্রবেশ করলাম, তখন বিশ্ব জুড়ে ছিল এক প্রচণ্ড আশাবাদ। কেবল যে শতাব্দীর পরিবর্তনের কারণে তা বোধ হয় নয়। বার্লিন দেওয়ালের অবসান থেকে শুরু করে বৈদ্যুতিন প্রযুক্তির বিস্তার পর্যন্ত প্রায় সবকিছুর মধ্যেই বিশ্বব্যাপী এক আশাবাদের সঞ্চার হয়েছিল। বাণিজ্যিক ব্যাপ্তির বাইরেও বিশ্বায়ন শব্দটির একটি মানবিক চালচিত্র আমরা লক্ষ্য করেছি। কিন্তু এরই পাশাপাশি ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উপর ব্যাপক এক সন্ত্রাসী হামলায় প্রায় ৩০০০ লোক প্রাণ হারায়, আহত হয় এর দ্বিগুণ সংখ্যক লোক। সেই সময় থেকে আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন স্থানে উগ্রবাদ সহিংস আকার ধারণ করেছে। বাংলাদেশও সে থেকে মুক্ত নয়। দুর্ভাগ্যবশত উগ্রবাদের সঙ্গে সাম্প্রতিক সময়ে ধর্মের সমীকরণ সাধন করা হচ্ছে। অনেকেই উগ্রবাদকে মৌলবাদের সঙ্গে গুলিয়ে ফেলেন। বোধহয় এক ধরনের অতি সরলীকৃত বিবরণ হিসেবে অনেক নেতিবাচক কর্মকাণ্ডকে আমরা ধর্মীয় মৌলবাদের সঙ্গে তুলনা করি। অথচ মৌলবাদের যে একটা ইতিবাচক অর্থ আছে এবং তা যে উগ্রবাদের সমতুল্য নয়, সেই পার্থক্যটুকু স্পষ্ট করে তুলে ধরলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ও বিশিষ্ট বিশ্লেষক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন।
মৌলবাদ শব্দটি একটু ভ্রান্ত আমার কাছে মনে হয়, কারণ মৌলবাদ বলতে যা বোঝানো হচ্ছে আসলে তা নয়। মৌলবাদ বলতে বোঝানো হয় যে ধর্মের মূলকে অনুসরণ করে কিছু মানুষ উগ্র হয়ে ওঠে, তো আসলে ব্যাপারটা তো তা নয়। যারা ধর্মকে বিকৃত করে, বিকৃত ব্যাখ্যার উপরে তাদের কর্মকাণ্ড নির্ধারণ করে, তারা কখনোই মৌলবাদী হতে পারে না। তাদেরকে বরং আমি উগ্রবাদী বলতে পারি। মৌলবাদ শব্দটি নিন্দাসূচক অর্থে ব্যবহার করা হলো, এর নিহিতার্থ বা আভিধানিক অর্থটি কিন্তু নিন্দাসূচক নয়, ইতিবাচক। সুতরাং এদেরকে উগ্রবাদী বলাটাই ভালো বলে আমি মনে করি, কারণ আমরা এই মৌলবাদের নামে, তথাকথিত মৌলবাদের নামে যে সমস্ত কর্মকাণ্ড প্রত্যক্ষ করছি সারা পৃথিবীতেই, বলা যেতে পারে বাংলাদেশেই বলি বা অন্য মধ্যপ্রাচ্যে যে দেশগুলোতে এই ধরনের কর্মকাণ্ড চলছে, যেখানেই হোক না কেন, এগুলোকে ধর্মীয় অনুপ্রেরণা ভিত্তিক হিসেবে ব্যাখ্যা করাটি নেহাইতি অযৌক্তিক। কারণ ইসলাম কেন কোনো ধর্মেই এ ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের সায় নেই বলেই আমার জানা আছে।
এখানে আরেকটা কথা বলা বোধ করি জরুরি, যে উগ্রবাদ যে কেবল ধর্মভিত্তিক হয় তাই নয়, রাজনৈতিক, জাতিগোষ্ঠীগত বা বর্ণবৈষম্যমূলক উগ্রবাদও হতে পারে। উগ্রবাদের সংজ্ঞা সম্পর্কে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মিডলবারি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ এর সন্ত্রাসবাদ বিষয়ক অধ্যাপক জিওফ্রে বেইল বলছেন,
Extremist ideologies all have certain characteristics, and I'll just mention some of the most important characteristics. And now, so whether we're talking about...
অধ্যাপক বেইল বলছেন, উগ্রবাদী আদর্শের বেশ কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। আমরা মার্ক্সবাদ, লেনিনবাদ সম্পর্কেই বলি, কিংবা ফ্যাসিবাদ সম্পর্কেই বলি, অথবা ইসলামী উগ্রবাদ সম্পর্কেই বলি, কিংবা নৈরাজ্যবাদ সম্পর্কেই বলি না কেন, এর সবকিছুর মধ্যে কিছু অভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু কি সেই অভিন্ন বৈশিষ্ট্য? অধ্যাপক বেইল বলেন,
First of all, Manichaeism, you know, a division of the world into good and evil, into black and white.
একটা বৈশিষ্ট্য হলো উগ্রবাদ বিশ্বকে ভাগ করে ফেলে, ভালো ও মন্দ, সাদা ও কালো। উগ্রবাদীরা কোনো নিরপেক্ষ ভাবনা ভাবতেই পারে না। তাদের কাছে নিরপেক্ষ বলতে কিছু নেই, তাদের জন্য হয় ঠিক নয় ভুল। উগ্রবাদীদের সমর্থন করলে আপনি ভালো মানুষ, নইলে আপনি খারাপ মানুষ, আপনাকে নির্মূল করা হবে। অধ্যাপক বেইল বলছেন যে উগ্রবাদের আরেকটা বৈশিষ্ট্য হল একমুখীনতা, অর্থাৎ তারা একটি নির্দিষ্ট ধারণা ছাড়া আর কোনো কিছুই মানতে রাজি নয়। উগ্রবাদীরা মনে করে বিশ্বের সমস্ত সমস্যার একটা মাত্রই উত্তর আছে, তাদের ভাবনায় বিকল্প কিছু থাকে না। উগ্রবাদের আরেকটা বৈশিষ্ট্য হল ইউটোপিয়াবাদ, অর্থাৎ তারা এমন একটি বিশ্বের স্বপ্ন দেখেন যা সমস্ত সমস্যা থেকে মুক্ত। তাদের মনের ভেতর তাদের মতো করে তারা একটি আদর্শ বিশ্ব নির্মাণ করে। সেজন্যই তারা সম্ভবত মনে করে যে তাদের মতানুসারী নয় যারা, তাদের নির্যাতন এবং হত্যা করা তাদের কর্তব্যের মধ্যেই পড়ে, যেমনটি বলছেন অধ্যাপক বেইল।
This provides the justification for them to carry out these kinds of horrendous actions, to kill other people, to sacrifice their
own lives. Jeffrey Bale বলেন যে এই যে তারা মনে করে যে তাদের পথটাই ঠিক, তাতেই তারা মানুষের বিরুদ্ধে জঘন্য সব কাজ করার এক ধরনের যৌক্তিকতা খুঁজে পায়। তাদের বিশ্বাসের কারণেই তারা মানুষ হত্যাও করতে পারে। এই পার্শ্ব অবস্থান থেকে ফিরে আসার জোর আহ্বান জানিয়েছেন আলেম সমাজের একজন, সুফিবাদের প্রেমের বাণীকে যিনি সমর্থন করেন, পীর আশরাফ আলী। তিনি বলছেন যে বিশ্বের প্রতিটি মার জন্য গর্বের বিষয় হতে পারে তার সন্তান, আবার লজ্জারও কারণ হতে পারে।
পৃথিবীতে এই মা জাতি তার সন্তানের জন্য গর্বিত বোধ করে, আবার এই সন্তানের জন্য মা লজ্জিত বোধ করে। ছেলে একটা সমাজে ভালো করলো, দশের উপকারে আসলো, এর জন্য মা গর্বিত, আবার সন্তানের জন্য মা লজ্জিত। যখন ছেলে জঙ্গিবাদ সন্ত্রাসী যত রকম অপকর্মের সঙ্গে লিপ্ত হয়, গোটা বিশ্বের কোন ধর্মই এই কর্মকাণ্ডকে গ্রহণযোগ্য হিসাবে গ্রহণ করে না। আর এটাই হলো জন্মদাত্রী মায়ের লজ্জা। এই লজ্জা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন।
কেবল মারা নন, বাবারাও এমনকি অনেক আত্মীয় স্বজনও উগ্রবাদীদের হিংস্রতা নিয়ে বিব্রত বোধ করেন, লজ্জিত হন নিঃসন্দেহেই। এমনকি সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে জঙ্গি সন্তানদের মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন বাবা মারা। এ যে কত গভীর বেদনার বিষয় সংশ্লিষ্ট বাবা মার জন্য, সেটা বোধ হয় বলাই বাহুল্য। জঙ্গিবাদ এবং মানুষ হত্যা থেকে বেরিয়ে আসবার আহ্বান জানিয়ে পীর আশরাফ আলী স্মরণ করিয়ে দেন যে ইসলামে এই রকম কোনো দর্শনের কোনো স্থান নেই। এ ব্যাপারে পবিত্র কোরআনে ব্যর্থহীন কণ্ঠেই যে কথা বলা হয়েছে সে বিষয়টিও তিনি মনে করিয়ে দেন।
এটা একটা চরম অবস্থায় আমরা সকলে অবস্থান করছি। আমরা যে যে যাই বলি না কেন, আমাদের মধ্যে সে প্রেম ভক্তি বিশ্বাস বোধ আমরা হারিয়ে ফেলছি দিন দিন। তাই কোরআন পাকে বিদায় হজে 5 নম্বর সুরার মাইদার 32 নম্বর আয়াত, কেউ যদি পৃথিবীতে একজন মানুষকে হত্যা করলো তো সে সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করলো, আবার কেউ যদি একটা মানুষকে বাঁচালো তো গোটা বিশ্বের মানুষকে বাঁচালো, এক বিরাট বড় দৃষ্টান্ত।
কাজেই যারা ইসলামের দোহাই দিয়ে মানুষ হত্যা করছে, এমনকি খোদ মুসলমানদেরও হত্যা করে, তারা সম্ভবত আল্লাহর এই বাণী ভুলে গেছে যে মানুষ হত্যা মানবতা হত্যারই সামিল। ধর্মে যে জোর জবরদস্তির কোন স্থান নেই সেটাও সবার বোঝা দরকার। মানবতাবোধের জয় হোক এই কামনা করে উগ্রবাদ উৎকণ্ঠা উত্তরণ আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানটির প্রথম পর্ব এখানেই শেষ করছি।